রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে কারি সাহেব নাতখা ইসলামী ভাই মোবাল্লিকে দাওয়াত ইসলামী উপস্থিত থাকেন। কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি আমরা, হামদে বারি তাআলা, নাতে রসুল। এরপরে একটি বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার চেষ্টা করি। আজকেও একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। মোবাল্লিগিন আমাদের সাথেই রয়েছেন, আর তেলাওয়াতও শুনবো, নাতে রসুল ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো, আর অনুষ্ঠানে থাকবে আপনাদের দেয়া কল SMS ইনশাল্লাহ তাআলা। আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নি। প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ অধিকারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ভালো কিছু নিয়ত করেনি, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে ইলমে দ্বীন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। যখনই আমরা যে অনুষ্ঠানই দেখি না কেন, রহমতপূর্ণ প্রভাত হোক, অন্য কোনো অনুষ্ঠান হোক মাদানী চ্যানেলে, সব অনুষ্ঠানের পূর্বেই আমরা চেষ্টা করব নিজে কিছু ভালো ভালো নিয়ত করার জন্য। কেননা মাদানী চ্যানেলে যা কিছুই বলা হয়, যা কিছু আলোচনা করা হয়, এগুলো প্রত্যেকটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, আর প্রত্যেকটি বিষয় আমাদেরকে কোনো না কোনো মাদানী ফুল রয়েছে আমাদের জন্য। তো যখন ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠান দেখব, আলোচনা শ্রবণ করব, তো এর মধ্যে ফজিলত পাবো এবং আমার জন্য শিক্ষণীয় বিষয়গুলো এর মধ্যে থাকবে। অনেক সময় দেখা যায় আমরা ভুলে যাই নিয়ত করতে। যখন দেখবেন যে মোবাল্লিগে দাওয়াত ইসলামী নিয়ত করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে বা মাদানী ফুল দিচ্ছে, তখন আপনারা কমপক্ষে দুই একটা নিয়ত মনে মনে করে নেবেন যে এই নিয়তের সাথে আমি এই অনুষ্ঠান দেখব। দর্শক, আজকের যে বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর বিষয় কি আছে এটা শ্রবণ করার পূর্বে আসুন আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি।
আসুন প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণের পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করতেছি আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদবের সাথে খুব মনোযোগ সহকারে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا Oh,
আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা আমাদের জন্য হেদায়েত রেখেছেন, আমাদের জন্য নাজাতের পথ রেখেছেন। এই কোরআন পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে কোন পথে চলার জন্য আদেশ করেছেন আর কোন পথে চললে আমাদের জন্য হেদায়াত রয়েছে। আমরা বিশ্বের মধ্যে অনেক বড় বড় কিতাব, অনেক বড় বড় বই তো পড়ে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি, কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা যে কিতাব, যে কোরআন পড়ার জন্য হুকুম করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোরআন রেখে গিয়েছেন আমাদের কাছে, কিন্তু দুঃখের বিষয় এই কোরআনকে মুসলমানের মধ্যে এক বড় সংখ্যা রয়েছে যারা কোরআন শরীফ আমরা পড়তে পারি না। তো আমাদের উচিত দুনিয়াবী যে শিক্ষা আমরা অর্জন করতেছি, করব, এগুলো তো করবই, যত না করি বা হ্যাঁ করি তো করতেই থাকবে, মানুষ দুনিয়াবী শিক্ষা অর্জন করবেই, কিন্তু পাশাপাশি এই কোরআন শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব থাকা দরকার। তাও আমি বলবো দুনিয়াবী শিক্ষার চেয়ে কোরআন শিখার বেশি গুরুত্ব রাখা উচিত, কেননা যখন আমরা কবরে যাব, আমাদেরকে যখন অন্ধকার কবরে রাখা হবে, কবরের মধ্যে ফেরেশতারা এ প্রশ্ন করবে না কি তুমি দুনিয়াতে কতটুকু লেখাপড়া করেছ, কত ডিগ্রি অর্জন করেছ, কিন্তু এই কোরআন শরীফ, কোরআন শেখা, কোরআনের প্রতি আমল করা, ভালোবাসা, মহাব্বত রাখা, এইসব বিষয় কবরের মধ্যে আমাদেরকে আলোচনা করা হবে বা জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য উচিত আমাদেরকে কোরআনকে শিখা, কোরআনকে ভালোবাসা, মহাব্বত করা। দেখেন, এমন একটি কিতাব, আর দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নেই যে কিতাবকে দেখা সবের কাজ, স্পর্শ করা সবের কাজ, পাঠ করা সবের কাজ, শুধু একমাত্র কোরআন। যে কোরআনে পাককে জিয়ারত করাও সবের কাজ, স্পর্শ করাও সবের কাজ, তেলাওয়াত করাও সবের কাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক, আমরা যেন কমপক্ষে প্রতিদিন তিন আয়াত করে আমরা যেন কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিক। দর্শক শ্রোতা, আসুন আমরা নাতখা ইসলামী ভাই শোয়েব আত্তারি ভাই আমাদের সাথেই আছেন, আমরা তার থেকে হামদে বারি তালা শ্রবণ করি। ইনশাল্লাহ এরপরে আসবো আজকের আলোচনা বা সাবজেক্ট বিষয় যা রয়েছে এর প্রতি।
সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব এবং শ্রবণ করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন সর্বপ্রথম আমরা দুরুদে পাক পাঠ করি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া
রসুল
حبيب الله وسلم عليك يا حبيب الله سبحان
دار تو ما
আমরাও শুনলাম খুব আনন্দের সাথে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়ের সাথে আমাদের সকল মুসলমানের একটি সম্পর্ক, আর বিষয়টি হলো আমল বিনষ্টের কারণ। কোন কাজের কারণে, কোন আমলের কারণে, এমন কি কাজ আছে যার কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায় কিন্তু আমরা বুঝতেও পারি না। এত বছর ধরে আমরা ইবাদত করে আসছি, রাত জেগে তাহাজ্জুদে নামাজ আদায় করি, মাস ভরে রমজানের রোজা রাখি, প্রতিদিন পাঁচক্ত নামাজ আদায় করি, এত সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত করি, মা বাবার খেদমত করি, মাত্র একটি কথার মাধ্যমে হলেও এই সকল জিন্দগির আমল নষ্ট হয়ে যেতে পারে। এমন কাজ করে বসলাম যে কাজের কারণে আমার সারা জিন্দগির আমল নষ্ট হয়ে যেতে পারে। তো এইসব এমন কিছু কাজ রয়েছে, হয়তোবা অনেকের জানা নেই, অনেকেই জানি। আসুন আমরা ভালো ভালো নিয়তের সাথে আজকের যে বিষয় রয়েছে আমল বিনষ্টের কারণ, আজকের এই সুন্দর আলোচনা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনব ইনশা আল্লাহ তাআলা। দেখুন, মানুষ যখন কোনো কাজ করে, হয়তোবা সে আবেগে করে অথবা ভুলবশত করে, যে কোনো একটা হবেই, কাজ তো তার শেষ হয়ে গেল, সে তো কাজ করে নিল, বা কথা যখন সে বলেছে আবেগে বলেছে অথবা ভুলবশত বলেছে, কিন্তু সে নিজেও জানে না আমার এই ছোট্ট জিহ্বার একটু ভুল ব্যবহারের কারণে আমার পুরো জিন্দগির যে আমল আছে তা নষ্ট হয়ে গেছে। যেমন যদি কোনো ব্যক্তি তার মুখ থেকে কুফুরি বের করে দিল, অথবা এমন কোনো কথা বলল যার কারণে শিরকি গুনাহ হয়ে গেল, তো তার জীবনে যত আমল সে করেছে সকল আমল তার নষ্ট হয়ে যাবে, তাকে তওবা করতে হবে, আবার নতুন করে তাকে আমল শুরু করতে হবে। তো এমন কিছু কাজ কোরআন ও হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করার চেষ্টা করব। আমাদের সাথে মনোয়ার আত্মারি ভাই রয়েছেন, শুরুতে মনোয়ার ভাইয়ের কাছে যাব। মনোয়ার ভাই, আজকের বিষয় তো আপনি শুনলেনই, আমল বিনষ্টের কারণ, এমন কিছু কাজ রয়েছে মনোয়ার ভাই যেগুলো হয়তো বা দর্শকের অনেকের জানা নেই, যে আমরা তো বছর ভরে জিন্দগি ভরে এত ইবাদত করেছি, আমল করেছি, কিন্তু জানতাম না আমার এতটুকু কথার কারণে আমার আমল সব শেষ হয়ে গেল। তো এই বিষয়ে শুরুতে কিছু মাদানী ফুল আপনার থেকে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাস্তবে আজকের বিষয়টি খুবই চিন্তনীয় একটি বিষয়, পাশাপাশি আপনার এই বিষয়ের প্রতি পূর্বের যদি আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে দেখি, তো এগুলোর মধ্যে দেখা যাবে যে প্রায় জায়গাতেই এই বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। পাশাপাশি বুজুর্গানের দিন যারা তাদের জীবন অতিবাহিত করেছে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য, তারা এই বিষয়ে তৎপর ছিল, সচেতন ছিল যে আমার আমল তো বিনষ্ট হয়ে যায় না। তো এই ক্ষেত্রে আমাদের আজকে যে অনুষ্ঠান, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে প্রথমে বললাম দর্শক হয়তো অনেকে জানে না, আমি তো বলবো যে দর্শক হয়তো অনেক বিষয় সচেতন থাকে না,
রাইট,
জানে অনেক বিষয়গুলো জানে, কেউ যদি জানে যে আমরা যদি আল্লাহ তাআলার একত্ববাদকে অস্বীকার করি তাহলে আমাদের ইমান শেষ,
ইমান শেষ,
আর ইমান বিনষ্ট হওয়া মানে আমলও
বিনষ্ট হওয়া।
এমন নয় যে কারো কোনো ব্যক্তির ইমান চলে গেল তার আমল ঠিক থাকবে,
এটা কখনো সম্ভব না।
এটা আমি এভাবে একটা উদাহরণ দিই, কারণ আজকে বর্তমানে আমাদের অনেক বিষয় আমরা জানি কিন্তু বাস্তবতার সাথে এটা কিভাবে সামঞ্জস্যতা বজায় রেখে আমল করতে হবে এই বিষয়ে আমাদের ঘাটতি দেখা যায়। যেমন একজন ব্যক্তি খুব পরিশ্রম করে আপনার ঘরের মধ্যে বাতি সাজায় বা কোনো প্রতিষ্ঠানে বাতি দিয়ে ও প্রতিষ্ঠানকে আলোক সজ্জল করে। তো দেখা যায় যে ওই বাতিগুলোর বিভিন্ন এক একটি সুইচ থাকে, তো প্রয়োজন হলে সে একটি সুইচ অন করে বাতি অন হয়, আবার ইচ্ছে হলে ওই বাতিটি নিভিয়ে ফেলে। তো এইভাবে দেখা যায় তার বাড়ির মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে হাজার বাতি, সে বিভিন্ন রঙের বাতি সে লাগালো এবং বাতির আলো দ্বারা সে আলোকিত করলো। কিন্তু দেখেন ওই সুইচগুলি কোথায় থাকে? হাতের নাগালে থাকে।
জি,
তো সহজে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই যেন ওই সুইচ অন করতে পারে, অফ করতে পারে সহজ। এটার জন্য বেডরুমের মধ্যেও কি করা হয়, বেড সুইচের ব্যবস্থা করা হয় সহজ, মানে সহজভাবে যাতে এই কাজটা করা যায়। ওই সকল সুইচের একটা মেন সুইচ থাকে,
রাইট?
এই মেন সুইচটা কিন্তু এই হাতের নাগালে থাকে না জাকির ভাই। এই মেন সুইচটা থাকে এমন এক নিরাপদ জায়গার মধ্যে যেখানে সহজে বাচ্চারা হাত দিতে পারবে না, আর এটা যাতে কোনো কারণে হঠাৎ এদিক সেদিক হয়েও যাতে সুইচ বন্ধ না হয়ে যায়, আর ওইটার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে। এটা আমরা প্রায় বাসায় দেখি, প্রায় প্রতিষ্ঠান দেখি, এবং এই জিনিসটা এমন এক জায়গার মধ্যে রাখা হয় যেটা সবাইকে জানিয়েও দেওয়া হয় যে এইটার ক্ষেত্রে সাবধান, এবং বিপদের সময়টা মেন সুইচ বন্ধ করার জন্য যাতে সহজ হয়, আবার যাতে এটা সবার এত কাছে যেন না হয়, নিকটে যেন না হয়, এত অ্যাভেলেবেল যেন না হয় যাতে এটা আবার বাচ্চারা নাড়াচাড়া করে। তো দেখুন, যদি আমি প্রতিটা বাতি নিভাতে চাই, একবার যদি মেন সুইচ অফ করি বাতি সব নিভে যাবে, আর এমনি যদি আমি একটা বাতি নিভাতে চাই তাহলে একটা বাতি বন্ধ করলে একটাই বন্ধ হবে। তো আপনি যে কথা প্রথমে বললেন যে কুফর যদি করে, শিরিক যদি করে, তাহলে তার ইমান চলে যাবে, ইমান চলে গেলে তার আমল বিনষ্ট। আমাদের এই কাজটা হলে বাতির মতো, যে যদি কেউ মনে করেন নামাজ পড়লো না, সে কবিরা গুনাহ করলো, জাহান্নামের হকদার হলো, সে এর কারণে যে রোজা পালন করেছিল সেটা কিন্তু নষ্ট হবে না, সে হজ করে এসেছিল সেটা কিন্তু নষ্ট হবে না, সে কাউকে 2 টাকা 5 টাকা দান করলো সেটা নষ্ট হবে না, সে এক বক্ত নামাজ পড়েনি, নামাজ পড়েনি সে কবিরা গুনাহ করলো সেটার জন্য জাহান্নামের হকদার, বা নামাজ পড়েনি সে এটার জন্য তারই তার সাজা ভোগ করতে হবে বা এটার ফজিলত থেকে বঞ্চিত। কিন্তু অন্যান্য আমলের ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব পড়বে না। কিন্তু কুফর শিরিক এমন একটা বিষয়, যখনই বান্দা কুফর কুফরি করে, যখনই বান্দা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে অপরিহার্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি মানা থেকে, সে ইসলামী আকীদা যে অপরিহার্য বিষয় আছে যেগুলো ইমানের সাথে সম্পর্কিত, মানা থেকে যখন সে বঞ্চিত হয়ে যায়, মানা থেকে সে অস্বীকার করে, তখন তার ইমান চলে যায়। তো এই ক্ষেত্রে জাকির ভাই, যে তার সাথে সাথে যত আমল সে করেছে জীবনে, সমস্ত আমল মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়, মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। এটা এমন নয় যে বাতি আমি 1000 বাতি জ্বালালাম, একটা একটা করে নিভালাম, একটা একটা করে বন্ধ না, এটা মেন সুইচের মধ্যে একবারে সকল বাতি নিভে যাবে, সকল আমি আমল নিভে যাবে। যদিও কেউ 50 বছর এক এক বছর হজ করেছে, ওমরা করেছে, 20 টাকার মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, অনেক আমল তার মধ্যে, কিন্তু সে যখনই কুফরি করল, সাথে সাথে তার সেই কুফরি তার সকল আমল বিনষ্ট, ইমান বিনষ্ট হওয়ার পাশাপাশি সকল আমলই বিনষ্ট করে ফেলে। তো এই জন্য যদি আমরা এই বিষয়টাকে প্রথমে নিই যে আমাদের চলা ফেরা ওঠা বসায় রাগের মধ্যে, বিভিন্ন মুআমালাতের মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে আমাদের জবান দিয়ে এমন কিছু কথা বের হয়ে যায় যা আমাদের জ্ঞান না থাকার কারণে আমাদের অজান্তে আমাদের ইমান চলে যায়। তো এই ইমান যখন চলে যায় তখন সাথে সাথে সে পূর্ব এক জামানায় ছিল গুনাহ করলে বান্দাকে দেখে মানুষ বুঝে ফেলতো সে গুনাহগার, কিন্তু এই জামানার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ওসিলায় আমাদের গুনাহগুলোর মধ্যে পর্দা ঢেলে দেওয়া হয়,
পর্দা ঢেলে দেওয়া হয়,
যার কারণে আমরা বুঝি না যে আজকে আমরা কে গুনাহ করে আসলাম, কিন্তু আমলনামায় লেখা রয়েছে কিয়ামতের দিন সেটা প্রকাশ করে দেওয়া হবে। তো আমাদের উচিত যে আমাদের সেই কুফরি বাক্য থেকে, কুফরি কাজ থেকে, এবং যারা এই ধরনের কথা বলে তাদের সংস্পর্শ থেকে বেঁচে থাকা, যাতে আমাদের আমল বিনষ্ট না হয়ে যায়।
সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল আপনি দিচ্ছিলেন।
মনোয়ার ভাই, অনেক শুকরিয়া। আসলেই দর্শক শ্রোতা, যখন আমরা কোন টাকা পয়সা অর্জন করি বা সম্পদ আমাদের হাতে আসে, তো তখন আমরা কি করি, ওটাকে হিফাজত করি। আর হিফাজত করার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়ে থাকি। যদিও বা কখনো ভুল ক্রমে আমাদের অজানাবশত আমার সম্পদ থেকে কিছু সম্পদ চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় আমার কারণে, তখন আমি কি করি, আমার সম্পদের প্রতি, যে আমার সম্পদ হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তখন আমরা নিজেকে ধিক্কার দেই, হাই আফসোস, আমার জন্যই আজকে আমার এত টাকা নুকসান হয়ে গেল, এত টাকা লস হয়ে গেল, হারিয়ে গেল বা চুরি নিয়ে গেল, যদি আমি একটু সতর্ক থাকতাম তবে আমার এই সম্পদ হারাতো না। আমরা তো নিজের সম্পদের জন্য এভাবে নিজেকে ধিক্কার দেই, কিন্তু আফসোস লাগে ইমান রক্ষার জন্য, আমল বাঁচানোর জন্য কতটুকু সতর্ক আমরা হয়েছি। আজ যদি আমল বরবাদ হয়ে যায়, আজ আমার আমল নষ্ট হয়ে যায়, কিন্তু সেদিকে আমাদের কোনো খেয়ালও থাকে না, আমাদের পরোয়াও থাকে না, আমরা একটু নিজের বিবেককে এখানে খাটাই না যে আমার আমল কি নষ্ট হয়েছে, আমি কি ঠিক আছি, আমার আমল তো বরবাদ হয়নি, যা আসে মুখ থেকে তাই বলি, যা ইচ্ছা তাই করি। দেখুন, আমল অনেক বড় এক নিয়ামত। হয়তোবা আমরা যেভাবে আল্লাহ তাবারক ও তাআলা হুকুম দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে ইবাদত আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা হয়তো বা পরিপূর্ণতার সাথে করতে পারি না, কিন্তু যতটুকু করি, যতটুকু আমল করি, ওই আমলটুকু যেন আমরা হিফাজত করার চেষ্টা করি, এমন কোনো কাজ না করি যে কাজের কারণে আমার আমল নষ্ট হয়ে যায়, এমন কথা না বলি যে কথার কারণে আমল নষ্ট হয়ে যায়। এর মধ্যে হলো ইসলামী শরীয়তের মধ্যে যতগুলো হুকুম পালন করার জন্য বলা হয়েছে, যতগুলো জায়েজ কথা আছে তার মধ্যে একটিকে অস্বীকার করাও, যদিও কেউ করে তারপরও তার এই আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে যদি কেউ মন্দ আকীদা রাখে তবে তার আমল নষ্ট হয়ে যাবে, যদি নবী আলাইহি সালাতু ওয়াসালামদের ব্যাপারে যদি কেউ মন্দ আকীদা রাখে তবে তার আমল নষ্ট হয়ে যাবে, যদি কিয়ামত সম্পর্কে কারো কোনো মন্দ আকীদা থাকে তারপরও তার আমল নষ্ট হয়ে যাবে, মানে নতুন করে যদি কেউ কোনো খারাপ আকীদা পোষণ করে, আগের আমল তো আছে কিন্তু এখন নতুন করে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এক খারাপ আকীদা পোষণ করলো, তবে তার আগের আমল সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজেই তার আমল আসবে না। তো আমাদের চিন্তা ভাবনা করা উচিত। দর্শকের কিছু কল আর এসএমএস আমাদের কাছে এসেছে, ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। একজন আমাদেরকে এসএমএস করলেন যে গত রবিবার থেকে আমাদের টিভিতে মাদানী চ্যানেল আসতেছে না, দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি মাদানী চ্যানেল চলে আসে। দোয়া করি আপনারা মাদানী চ্যানেলের অনেক আশিক আছেন, ভক্ত আছেন, যাতে করে আপনার টিভিতে মাদানী চ্যানেল চলে আসে। যদি টিভিতে না থাকে তবে ভালো একজন অভিজ্ঞ ব্যক্তিকে দেখান যে কেন আসতেছে না, আর যদি এলাকাতেই না থাকে তবে ডিশ কেবল অপারেটরের সাথে যোগাযোগ করুন যাতে সে আপনার টিভিতে বা আপনার লাইনে মাদানী চ্যানেল দিয়ে দেয়। আরেকজন আমাদেরকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। বিনতে আব্দুর রহমান মুন্সিগঞ্জ থেকে, আমাদের ঘরের সবাই এই চ্যানেলটি সবসময় দেখি, চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, খুব ভালো লাগে এই চ্যানেলটি। আর বলছেন যে অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা তো আমি শুরুতেও বললাম যে মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, যখনই যে অনুষ্ঠান নিয়ে আসা হয়, যখনই যে অনুষ্ঠান শুরু হয়, প্রত্যেকটি অনুষ্ঠানই আমাদের জন্য শিক্ষণীয়, প্রত্যেকটি অনুষ্ঠানই আমাদের জন্য এক আলোর দিক, প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের জন্য খুবই উপকারিতা। আমরা যখনই যে অনুষ্ঠান সুযোগ হয় দেখি, আর দেখার পরে আমরা চেষ্টা করি এগুলো মনে রাখার জন্য বা আমলে পরিণত করার জন্য। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কল নিব, এরপর ইনশাআল্লাহ সোহেবের কাছে আসবো। অনেক সময় দর্শক আমাদের সাথেই রয়েছেন, নাচ শুনতে চেয়েছেন, যে কল চালিয়ে দিন।
আমি মাহমুদ এলাকারি নোয়াখালী হাতিয়া থেকে বলতেছি।
জি জি,
আলহামদুলিল্লাহ, প্রতিদিন সকালবেলা আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান মাহমুদপূর্ণ প্রভাত, আমার অনেক ভালো লাগে দেখতে।
মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আমাদেরকে কল করেছেন, আর মাদানী চ্যানেল দেখতে আপনাদের কাছে খুব ভালো লাগে, অবশ্যই ভালো লাগার জিনিস। আর ভালো লাগবে যেখানে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কথা হয়, সেই জিনিসটা তো অবশ্যই ভালো লাগার কথা। সোহেব ভাই, কি নাচ শোনাবেন আমাদেরকে?
সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা শফি Yeah.
কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানার কথা মনে হয়, নবীর প্রতি মহাব্বত সৃষ্টি হয়। আজ 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে নাত শরীফ পড়তেন। তো ওই সময় তাদের অবস্থা কেমন ছিল, তাদের ইমানের অবস্থা কেমন ছিল? যে বাস্তবিক পক্ষে আল্লাহ সৃষ্টির মধ্যে একমাত্র নিয়ামত, একমাত্র অদ্বিতীয় মহামানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্মান যতই আশিক পড়ে যারা শোনে, প্রত্যেকের দিন দিন মহাব্বত বাড়তে থাকে, এমন না যে কমতে থাকে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীর মহব্বত দান করুক। যখন নবীর মহব্বত বাড়বে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ পথে আমাদের চলা সহজ হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন সহজ হবে। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আমল বিনষ্ট হওয়ার কারণ, একটি এমন একটি ভয়াবহ রোগ আমাদের রয়েছে যেটা আমল বিনষ্টের ক্ষেত্রে অনেক ভয়ানক ক্ষতি করে আমাদের, সেটা হলো গীবত।
আচ্ছা,
গীবত এমন একটা বিষয় পরনিন্দা যে কিছু আমল আছে যে সেটা গুনাহ করলে তো আপনার যদি নির্জন তওবা করেন হয়ে যায়, কিন্তু গীবত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এটা এমন একটি মারাত্মক গুনাহ, সেটা শুধু আমল বরবাদ করে না বরং মানুষকে তওবার ক্ষেত্রে এটা একটা জটিল রূপ ধারণ করে। সেটা কিভাবে আমি বলছি, সেটা হলো যখন মানুষ গীবত করে, মনে করুন জায়েদ বকর এর গীবত করলো, জায়েদ বকরের গীবত করলো, এখন যতক্ষণ পর্যন্ত জায়েদ বকর থেকে মাফ না চাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবে না, এবং এটা হলো বান্দার হকের মধ্যে অন্তর্ভুক্ত। তো চিন্তা করুন যে আমাদের মজলিস গুলো সাধারণত গীবত থেকে খালি নয়, গীবত করলে আরো কি ক্ষতি প্রথম আমরা সেগুলো শ্রবণ করি। যে ব্যক্তি গীবত করতে থাকে তার দোয়া কবুল হয় না, সে মানুষের চোখে ভালো হিসাবে প্রসিদ্ধি লাভ করে না। গীবতের যে ক্ষতি, এর মধ্যে মারাত্মক একটি ক্ষতি হলো যে যখনই কোনো ব্যক্তির গীবত করা হয় তো সাথে সাথে যার গীবত করা হলো, যে গীবত করলো তার নেকিগুলো তার আমলে ট্রান্সফার হয়ে যায়, আর যার গীবত করলো তার গুণাগুলি তার কাছে চলে আসে। তো এইভাবে দেখা যায় যখন সে গীবত করে তো গীবত করার কারণে তার সে নেকি শূন্য হয়ে যাচ্ছে, আমরা তার আমল বিনষ্ট হওয়ার এটা একটা অন্যতম একটি কারণ। কারণ আমল যদি নেকি ট্রান্সফার হয়ে যায় গুণাগুলি আবার চলে আসে, গীবত করার কারণে সাময়িক হয়তো তৃপ্তি পেলো নফসের খায়েশ অনুযায়ী, যেটা পরকালে কোনো সাফল্য কাজে আসবে না,
আসবে না।
আচ্ছা, আমল তো ট্রান্সফার হয়ে গেল, আমল সে শূন্য হয়ে গেল, যত বড় হস্ত এমন নয় যে বাস রাস্তা থেকে একটা কাটা সরালো সেই আমলটা চলে গেল, আর যে লক্ষ টাকা খরচ করে হস করে এসেছে সেটা তার আমল বাকি আছে এমন নয়, তার আমল চলে যাবে, আর ওই ব্যক্তি যার গীবত করা হলো তার গুণাগুলি তার কাঁধে চলে আসবে। এটা চিন্তা করুন কত বড় একটা মারাত্মক বিষয়, আর যে কাজটা আমাদের একটু চিন্তা না করার কারণে আমাদের মজলিসের মধ্যে হয়ে যায়। যেমন দুইটা খুব মারাত্মক সময় যে গীবতের, সেই দুইটা সময় হলো যখন একটা মাহফিল বা মজলিস সমাপ্ত হয়, সমাপ্ত হওয়ার পর যখন একজন দুজন করে যেতে থাকে তখন গীবতের ছড়াছড়ি বেশি হয়। কিভাবে? অমুক ব্যক্তি তো বাড়াবাড়ি করেছে, অমুক ব্যক্তির এই সময় কথা না বললে চলতো, আরে ব্যক্তি বলে আরে আর কাজই ভেজাল লাগানো, এইভাবে দেখা যায় মজলিস শেষে গীবতের শুরু হয়। ঠিক আছে, তো এই জন্য দাওয়াত ইসলামী দেখেন যে কোনো ন্যাক মজলিসের শেষে আমাদের মজলিস শেষে দোয়া পাঠ করা হয়।
সুবহানাল্লাহ।
যারা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, এই দোয়া শুধু দাওয়াত ইসলামী অনুষ্ঠানের জন্য নয়, এই দোয়া শুধু ওয়াজ মাহফিলের জন্য নয়, আপনি আপনার মেয়ের সাথে ঘরে কথা বলছেন দুজন, কথা শেষে আপনি দোয়া পাঠ করুন, আপনারা দুই ভাই কথা বলছেন, কথা শেষে দোয়া পাঠ করুন। কেননা যখনই আমরা কারো সাথে বসি তো বসার প্রেক্ষাপটে দেখা যায় কথা বলার সময় আমাদের মধ্যে এই ধরনের মনোভাব সৃষ্টি হয়ে যায়, গীবত অজান্তে বের হয়ে চলে আসতে পারে। তো আমরা যদি সেই দোয়া পাঠ করি এবং প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আরম্ভ করি এবং আমাদের একটা দৃঢ় মনোভাব থাকে যে আমরা গীবত করবো না, তখন বাঁচা সম্ভব। আরেকটি সময় হলো যে মানুষ যখন সমাজের মধ্যে কোনো দিক দিয়ে উন্নতি করতে থাকে বা কোনো ভালো একটা অবস্থানে থাকে বা গুনাহ থেকে সে তওবা করে নেকির পথে চলে আসে, ওই ব্যক্তির সম্পর্কে আমাদের সমাজে বেশি গীবত করে দেখা যায়। যেমন দাওয়াত ইসলামে মাদানী পরিবেশে এসে মাদানী কাফেলা সফর করে সুন্নতে পরিপূর্ণ ইজতেমা এসে আজ পৃথিবীর প্রায় 200টা দেশের মধ্যে এটাই দেখা যাচ্ছে যে যুবকরা দ্রুত থেকে দ্রুত দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে ধাবিত হচ্ছে এবং তারা তওবা করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাচ্ছে। তো সে যেই সমাজের মধ্যে থাকে সেই সমাজের কিছু মানুষ এমন কথা বলে যে তার অন্তরে কষ্ট পায় এবং তার অজান্তে এমন গীবত করে যে দেখবো কয়দিনের জন্য ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের বলার কোন অবকাশ রাখে না। মাদানী চ্যানেল দর্শক যারা রয়েছেন তারাও জানে যে কেমন ধরনের কথা বলতে পারে, আর আমরাও যারা মাদানী পরিবেশে একটা অন্য পরিবেশ থেকে মাদানী পরিবেশে এসেছি আমরাও জানি যে আমাদের সাথে কি কি কথা বলা হয়েছিল পরিবেশে। তো আমাদের উচিত যে গীবত থেকে বাঁচা। গীবত খুব ভয়ানক একটা গুণা। গীবত এর সংজ্ঞা যদি আমরা ভুলে যাই তাহলে গীবত করা গীবত হলো না, না হলে সেটাও ভুলে যাব। তো এই জন্য আমাদের উচিত যে গীবতের সংজ্ঞা কেউ স্মরণ রাখা। যে গীবত কাকে বলে আরেকবার বলে দিই, যে অন্য কোন ব্যক্তির অজান্তে তার মন্দ স্বভাব নিয়ে আলোচনা করা। এখন অনেকে বলে যে তার মধ্যে তো এটা আছে, হ্যাঁ আছে বিধায় এটা গীবত। যদি তার মধ্যে মন্দ স্বভাব না থাকতো তখন এটা হয়তো ভূতান অপবাদ, সেটা এর থেকে আরো বড় মারাত্মক। যে একজন মুসলমানের সম্মান এমন যে কাবা থেকে মুমিনকে বলা হয়েছে দামি, আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন,
অপবাদ দিচ্ছে,
এর পূর্বে আল্লাহকে ভয় করা উচিত।
তা
আমাদের উচিত যে জাকির ভাই দর্শক যারা রয়েছে আমরা রয়েছে আমাদের পরিবার প্রতিবেশী, আমরা প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দান সৎকার করছি, নেকি করছে, কিন্তু কাল কিয়ামতের দিন দেখা যাবে আমরা গীবত করার কারণে যার যার গীবত করেছি তার থেকে তো আমি মাপ চাইতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। তো এই জন্য আমাদেরকে আমল বিনষ্ট যাতে না হয় এই জন্য গীবতের বিষয়ও জ্ঞান অর্জন করে গীবত থেকে বেঁচে থাকা।
আসলে মনোর ভাই আপনি তো খুব সহজেই বলে দিলেন যে গীবত করার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, বা যার গীবত করা হয় যে গীবত করে তার আমল, যার গীবত করা হয় তার আমল নামায় তার নেক চলে যায় আর তার গুণা এর আমল নামায় চলে যায়। আসলে দর্শক শ্রোতা একটু চিন্তা করি আমরা, এই যে শীতের রাতে উঠে আমি ওযু করলাম,
আল্লাহ
এরপরে আল্লাহ তাবারক ও তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য তার হুকুমকে পালনের জন্য মসজিদে গেলাম, শীতের মধ্যে কষ্ট করলাম, উঠলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, রমজান মাস পুরাটা মাস আমি না খেয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য পুরাটা মাস আমি রোজা রাখলাম, লাখ লাখ টাকা খরচ করে পরিশ্রম করে আমি হজ আদায় করলাম, এই যে পুরো জিন্দেগি আমি এক ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত যে করেছি, আমি কত পরিশ্রম হয়েছে, আমার হাঁটুতে ব্যথা, আমি রুকু সেজদা করতে পারতাম না, কোমরে ব্যথা, আমি উঠতে বসতে পারতাম না, আমার এত পরিশ্রম হতো, এত কষ্ট হতো, এত কষ্ট এত পরিশ্রম করে আমি যে ইবাদত করেছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব ইবাদত গুলো আমার নষ্ট হয়ে গেল শুধু আমার একটি দুইটি কথার কারণে। আমি এক মুসলমান ভাইয়ের গীবত করেছি আর এর মাধ্যমে আমার সকল গুণা নষ্ট হয়ে গেল। তো আমি আমি যে আমল করলাম এর মধ্যে তো হাজার কষ্ট হাজার পরিশ্রম আমার হয়েছে, কিন্তু আমার যে আমলটা নষ্ট হয়ে গেল তাতে কোনো পরিশ্রমই হলো না, তাতে কোনো কষ্টই অনুভব আমার হলো না, আমার আরো শয়তানের উস্কানিতে আমার কাছে গীবত করতে আরো মিষ্টি লেগেছে। এই মাত্র কয়েক সেকেন্ডের কথার কারণে আমার এত পরিশ্রমের ইবাদত সবগুলো যেন নষ্ট না হয় এদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আমি দুটি হাদিসে মোবারকা বর্ণনা করতে চাই। এখানে বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করে তবে তার উপর আল্লাহ তাআলা ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ, আর না তার কোনো ফরজ কবুল হবে না তার কোনো নফল কবুল হবে। দ্বিতীয় হাদিসে মোবারকা আবু দাউদ শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ না করে। দর্শক শ্রোতা এখানে খুবই বোঝার বিষয় যে আল্লাহ তাবারক ও তাআলা এবং ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ ওই মানুষের উপরে যারা ওয়াদা ভঙ্গ করে। তো আমাদের ওয়াদা যখন আমরা ভঙ্গ করি তখন আমাদের অভিশাপ, মানুষের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ তাবারক ও তাআলার অভিশাপ আমাদের উপর আসে এবং তার না ফরজ না নফল আদায় কবুল হবে। দর্শক শ্রোতা আমাদের হিসাব নিকাশ করা উচিত, প্রতিটি সময় আমাদের চিন্তা ভাবনা করে অতিবাহিত করা উচিত যে আমি কথা বলছি এর মধ্যে উপকারিতা কি আছে, না কারো গীবত আছে নাকি, এর মধ্যে কারো দোষ খুঁজি নেই তো, এখানে কথা বলতে গিয়ে তো আমার আমল নষ্ট হবে না তো, এরকমের প্রতিটি কথা প্রতিটি সময় প্রতিটি কাজ যদি আমরা একটু চিন্তা ভাবনা করে করি তবে ইনশাআল্লাহ আমরা এই সকল বিপদ থেকে বাঁচতে পারবো। বিপদ বলতে আমাদের আমল হেফাজত থাকবে। কিছু ইসলামী ভাইয়ের SMS পর্ব ইনশাআল্লাহ এরপরে আবার আসবো আমলের আলোচনার দিকে। আমাদেরকে SMS করলেন রিফাত রেজা আত্তারি, ধন্যবাদ আপনাকে। শামিম ভাই, এরপরে আমজাদ হোসেন, হেলাল মোহাম্মদ হেলাল ভাই, এরপরে আমাদের সাথে আছেন আরিফ রেজা আত্তারি, ধন্যবাদ আপনাকে। নুরুদ্দিন আত্তারি আমাদেরকে এসএমএস করলেন। আচ্ছা, এক ইসলামী ভাই একটি এসএমএস করলেন, আমার আত্মার জিন্দাবাদ এই মানকাবাদ শুনিয়ে দেন। আমি আবির আত্তারি। আবির আত্তারি ভাই, আপনি কোথা থেকে এসএমএস করছেন ঠিকানা লেখেন নাই, তবে আপনার নাম লিখেছেন আর মানকাবাদ শুনতে চেয়েছেন, আমার আত্মার জিন্দাবাদ এই মানকাবাদ ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। শোয়েব ভাই যেহেতু আমাদের সাথেই আছেন, আমরা চেষ্টা করবো আপনাকে আমার আত্মার জিন্দাবাদ এই মানকাবাদ শোনানোর জন্য। দেখুন, দাওয়াত ইসলামের এক পরিবেশ, এটা এমন একটি পরিবেশ, এই পরিবেশের মধ্যে এটাই শিক্ষা দেওয়া হয় আমাদেরকে, যেন আমাদের আমল নষ্ট না হয়, আমাদের আমল থেকে, আমল বিনষ্ট থেকে যেন আমরা বাঁচতে পারি। যেমন এই যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী বসা আছে, এখানে যদি কারো বিরুদ্ধে কারো ব্যাপারে গীবত শুরু হয়ে যায়, তো দেখবেন কোনো না কোনো মোবাইল লিগ এই মজলিসের মধ্যেই বলে উঠবে সল্লু আলাল হাবিব। অর্থাৎ যখন সে সল্লু আলাল হাবিব বলল, অন্য অন্য মোবাইল লিগরা দুরুদ শরীফ পড়া শুরু করে দিবে। আর তাদের মধ্যে এই চিন্তাধারা চলে আসে তখন, হয়তোবা আমার মনোয়ার ভাই যখন দুরুদ শরীফ পড়ার উৎসাহ দিয়েছেন, তারগিদ দিয়েছেন, হয়তোবা আমাদের কথার মধ্যে কারো গীবত হচ্ছে বা আমরা কোনো ভুল করছি। হ্যাঁ, তুবু ইলাল্লাহ, এভাবে করে তারগিদ দেওয়া হয়, যাতে করে আমরা যে আলোচনার মধ্যে আছি, যে কথার মধ্যে আছি, এগুলো থেকে যেন আমরা বের হয়ে যাই। এই কারণে সতর্কতার জন্য এইভাবে আমাদেরকে শব্দ ব্যবহার করা হয়। তো আমরা যখন দাওয়াত ইসলামের পরিবেশে চলে আসব, মাদানী কাফালায় সফর করব, যারা এই আমাদেরকে এখন দেখছেন আর আপনাদের মধ্যে যারা মাদানী কাফালায় সফর করছেন, অবশ্যই আপনারা দেখেছেন যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী প্রতিটা সময় আমাদেরকে উৎসাহ দেয়, তারগিব দেয় দুরুদ শরীফ পড়ার জন্য, অন্যের গীবত না করার জন্য, মিথ্যা না বলার জন্য, হারাম কাজ থেকে বাঁচার জন্য। দেখুন দর্শক শ্রোতা, হাদিসে পাক আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে যার পেটের মধ্যে এক লোকমা হারাম খাবার ঢুকবে, তার চল্লিশ দিন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তো এই যে আমরা ইবাদত করছি কিন্তু করি আর নষ্ট, সাথে সাথে নষ্ট মানে আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। তো এই যে কাজগুলো আমরা করে আসছি বা করছি, এগুলো থেকে বাঁচার জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন, ইনশা আল্লাহ তাআলা নিজের মধ্যে পরিবর্তন হবে। যে আমল কষ্ট করে করতেছি এই আমলগুলো হেফাজত থাকবে, নষ্ট হবে না। আর যখন নষ্ট হবে না, তখন ইবাদত করতে করতে যখন দুনিয়া থেকে বিদায় হব, ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হবে জান্নাত। এক ইসলামী ভাই যে আবির আত্তারি এস এম এস করলেন, আমার আত্মার জিন্দাবাদ, কিছু আশার যদি শুনিয়ে দিতেন।
Zindabad, তোমার দৌলত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা ফেসবুক পেজের মধ্যে হিসান পারভেজ ভাই লেখলেন, অনেক ভালো লাগছে হুজুর মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আর এসএমএস করলেন রাসেল স্বাধীন, মাশাআল্লাহ লিখেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আর এক ইসলামী বোন নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করলেন কোরআন শরীফ তেলোয়াতের ব্যাপারে, আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি আপনার ঘরের কোনো পুরুষকে আমাদের ঢাকা ফয়জানে মদিনাতে পাঠিয়ে, সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা, এখানে মসজিদ আছে আর মসজিদের সামনেই আমাদের মাকতাবাতুল মদিনা অর্থাৎ লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে আপনি কানজুল ইমান কোরআন শরীফের তর্জমার একটি কিতাব আছে কানজুল ইমান, এই কিতাবটি সংগ্রহ করুন আর এখান থেকে আপনি বাংলার অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা, এতে করে আপনার ইমান আমল হিফাজতের ব্যবস্থা আল্লাহ তাবারক তাআলা করে দিবেন। আর খুব সুন্দর তর্জমা করেছেন এই কানজুল ইমানের মধ্যে সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা। তো আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো সময় আপনার ঘরের কোনো পুরুষকে এখানে সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনায় পাঠিয়ে কানজুল ইমান কোরআন শরীফের তর্জমা এই কিতাবটি সংগ্রহ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। জি মনোয়ার ভাই, আমাদের বিষয়
আমল বিনষ্টের অনেক বিষয়,
জি
কি বলবো, মসজিদ কে যদি আমরা নেই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জায়গাগুলি,
জি জি,
পৃথিবী একটি নিকৃষ্ট জায়গা, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী না কোনো আল্লাহর ওলেদের পছন্দ ছিল না কোনো নবীদের, এই পৃথিবীকে বিভিন্ন ভাবে উপমা স্বরূপ এটাকে মৃত পশুর সাথে তুলনা দেওয়া হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। তো প্রত্যেকের যেমন রাস্তা চলার সময় ডাস্টবিনে দাঁড়ানো পছন্দ করে না, মৃত পশু যেখানে মরে থাকে দাঁড়ানোকে পছন্দ করে না, যদিও কখনো অজান্তে বা ইচ্ছায় অনিচ্ছায় হোক ওই পাশ দিয়ে অতিক্রম করতে হয়, তখন কেউ নাকের মধ্যে কাপড় দিয়ে
নেয় দুর্গন্ধ যাতে নাকে না লাগে,
বা এটা এভাবে বলতে পারে যে কিছুদিন পূর্বেও যে টাকা খরচ করে উন্নত মার্কেট থেকে কিছু জিনিস খাবার জন্য কিনে আনলো, সেটা ব্যবহারের পরে যেটা পরিত্যক্ত জিনিস সেটা নষ্ট হয়ে গেল, পরিত্যক্ত হয়ে গেল, সে ডাস্টবিনে ফেলে দিল, এখন যে জিনিসটা সে এত দামি মার্কেট থেকে কিনে আনলো কিছুদিন পরে সে সেটার সাথে দাঁড়ানো পছন্দ করছে না। তো এই হলো দুনিয়ার বিভিন্ন বস্তুর উপমা। তো জাকির ভাই, তো এই দুনিয়া এটা নিকৃষ্ট জিনিস, এখান থেকে আমাদের আখিরাতের প্রস্তুতি নিতে হবে। তো দুনিয়ার মধ্যে একমাত্র নিরাপদ এবং পবিত্র এবং সম্মানিত জায়গাগুলো হলো আল্লাহর ঘর মসজিদ,
সুবহানাল্লাহ।
তো যেমনই ভাবে দুনিয়া নিকৃষ্ট, দুনিয়ার বাজারগুলি নিকৃষ্ট, তেমনই ভাবে দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জায়গাগুলো হলো আল্লাহ তাআলার ঘর
মসজিদ।
তো দুইটা বিষয় আমাদের সাথে রাখতে হবে, দুইটা ক্ষেত্রে যখন দুনিয়ার দিকে ধাবিত হবো দুনিয়ার অপকারিতা এবং মন্দর দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আর যখন মসজিদের দিকে আসবো তখন এই উপকারিতা এবং এর শান মর্যাদা আল্লাহ তাআলার ঘর এগুলো সবকিছু স্মরণ করে এর হক আদায় করতে হবে। আচ্ছা, এখন মসজিদের মধ্যে আমরা কি করি, যে আমল বিনষ্ট করার যে আমার কাজগুলো হয়,
জি জি,
যে মসজিদের মধ্যে প্রথমে যখন আমরা যাই তখন প্রথমেই আরেকজন যদি সাথে থাকে মুসল্লি তার সাথে কথা বলতে বলতে মসজিদে চলে যাই, মসজিদে যে ঢোকার আদর সুন্নত রয়েছে সেদিকে আমাদের খেয়াল
নেই,
এই সুন্নত পালন না করার কারণে যখন মসজিদে প্রবেশ করে তখন গিয়ে দেখা যায় মসজিদের মধ্যে অট্টহাসি, দুনিয়াবী আলাপ ইত্যাদি যাতে আরম্ভ হয়ে যায়,
জি জি,
তখন একে তো যেই জিনিসটা মসজিদের বাইরে করা নিষিদ্ধ আর সেই কাজটা মসজিদের ভিতরে, ওলামায়ে কেরাম বলে এটা আরো জঘন্য। এখন মসজিদের ভিতরে যখন আমরা দুনিয়াবি কথাবার্তা বলি, অট্টহাসি দেই, এগুলো বিভিন্ন শাস্তি কোরআন হাদিসে বর্ণিত রয়েছে, তো মসজিদের মধ্যে যখন বান্দা এভাবে দুনিয়াবি কথাবার্তা বলে,
জি জি,
তো কিতাবে বর্ণিত রয়েছে তার এই কাজটা এমন, যেমন দেখবেন যে শুকনো লাকড়ি এগুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আগুন নিমিশে সেটাকে নিঃশ্বাস করে ফেলে,
জি জি,
সেগুলোকে ছাই পরিণত করে ফেলে, যে জিনিসটা আর কোনো কাজে আসবে না,
আসবে না।
তেমন মসজিদে যখন আমরা কথাবার্তায় লিপ্ত হয়ে যাই, এর মধ্যে গীবত, চুগলি, অহেতুক কথা, এগুলো সেই আগুনের ন্যায়, যে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে দেয়, তো সেটা সেই কথাগুলো সেই আগুনের ন্যায় যেগুলো আমাদের নেকিগুলোকে বরবাদ করে
দেয়।
যে আমরা যে নেকিগুলো করি সেটা আমাদের সেই অহেতুক বেহুদা কথা, গীবতপূর্ণ কথা, চুগলখড়ি ইত্যাদির মাধ্যমে আমাদের নেকিগুলি বিনষ্ট হয়ে যায়,
নষ্ট হয়ে যায়।
দ্বিতীয়ত, মসজিদের মধ্যে অট্ট হাসি দিলে, জোরে জোরে হাসলে সেটা কবর অন্ধকার করে দেয়, সেটা কবর অন্ধকার হয়ে যাওয়ার উসিলা হয়ে যায়, মাধ্যম হয়ে যায়। তো মসজিদের মধ্যে আমরা যখন যাই, তো মসজিদের মধ্যে আমাদের উচিত যাতে আমল বিনষ্ট না হয়। সবচেয়ে বিপদ হলো যে মসজিদে গিয়ে আমরা একাকী ভাবে থাকা পছন্দ করি না, কিন্তু পূর্বে জামানায় সেটা ছিল ব্যতিক্রম। মসজিদের মধ্যে দেখা গেল ওই আল্লাহর ওলিগণ তারা নীরব নিস্তব্ধ কর্নারে গিয়ে ইবাদত করত, তেলাওয়াত করত, কারো সাথে মশগুল হতো না। আর এখন সমস্যা যে মসজিদে বসা একা ভাল লাগে না, আরেকজন হলে ভাল লাগে। কেন? এটা নফসের সাথে আছে যে আরেকজন হলে গীবত হবে, আরেকজন হলে পরনিন্দা হবে, সবার ক্ষেত্রে না। এখানে আছে অনেকে যে আলহামদুলিল্লাহ দুজন হলে ইলমি আলোচনা করে, ইবাদত বন্দিকে আলোচনা করে, কিন্তু এটা খুব কম দেখা যায়। সময় নেই, চলো মসজিদে যাই, বাইরে বৃষ্টি হলো, বৃষ্টিতে ভিজা যাবে না, মসজিদে গিয়ে বসি,
মসজিদে বসি।
আচ্ছা এখন একটু সময় আছে, বসে এখানে বসো,
বাইরে গরম বেশি, মসজিদে এখানে মিশে গিয়ে বসি,
মসজিদে এসি আছে,
এসি আছে,
এখন তো প্রায় মসজিদের মধ্যে এসি। আরো দেখা যায় যে ইবাদতকারের জন্য তো উপকার হলো, যে আমার দুরাকাত নামাজ পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু এসি থাকার কারণে আমি এখন গিয়ে দুরাকাত নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবো, ঠিক আছে, এটা তো উপকার হলো। কিন্তু ওই শ্রেণীর ব্যক্তিদের যারা বাইরে গিয়ে বোধ করত, রাস্তাঘাট এখন গরমের কারণে, আপনি যেটা বললেন যে মসজিদের ভিতরে এসি আছে, চলো এসি ছাড়া আমরা গীবতে মশগুল হয়ে যাই, পরনিন্দা করি, আলোচনা করি, তো দেখুন বাস্তবে এরকম নিয়ত না থাকলো, জ্ঞান না থাকার কারণে আমাদের গুনায় পড়ে যেতে হয়।
এখানে মনোয়ার ভাই কয়েকটি বিষয় লক্ষ্য করা যায়, যেমন ধরেন গিয়া যে সকল মসজিদ গুলো এই আপনার বিশেষ করে মেইন রাস্তার পাশে, বাজারের পাশে বা এমন একটা জায়গার মধ্যে যেখানে চতুর্দিক থেকে মানুষ ওদিক থেকে আসা যাওয়া করে, তো ওই সকল মসজিদগুলোর মধ্যে বিশেষ করে মানুষজন আসা যাওয়া অসময় সময় এরকমের, নামাজের যারা আসে তো নামাজের টাইম আসবে, কিন্তু নামাজ ছাড়াও কিছু মানুষ এভাবে আসা যাওয়া করে। আমি অনেকগুলো মসজিদের মধ্যে এরকমের দেখছি, যারা ফুটপাতে বিক্রি করে, দোকানদারি করে, তারাও এরকমের মসজিদের মধ্যে এসে একটু রেস্ট নেয় বা বসে, বা যারা আপনার বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে তারাও মসজিদের মধ্যে এসে বসার চেষ্টা করে। এখানে কি হয়, মসজিদের যে খাদিম সাহেব থাকে তিনি অনেক সময় ফ্যান ছাড়ার জন্য নিষেধ করে, অনেক সময় এসি বন্ধ করে দেয়, অনেক সময় গেট লাগিয়ে দেয়, অনেক সময় তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য বলে যে ভাই মসজিদ এখন গেটে তালা মারবো, আপনারা বের হয়ে যান। তখন কি হয় মনোয়ার ভাই, এক তো খাদিমকে এদের জন্য দাঁড়াই থাকতে হয়, না হয় তো তাদেরকে বের করে দিয়ে মসজিদ তালা মারতে হয়, ফ্যান বন্ধ করে দিতে হয়। এখন এরা কি করে, যারা মসজিদে ছিল বা বাহিরের লোক বা বাইর থেকে আসছে কিছু সময় বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য মসজিদে, তো তারা কি করে, খাদিমের বিরুদ্ধে আবার গীবত করা শুরু করে দেয়। প্রায় সময় বলে আবার একে অপরকে বলে, দেখিস খাদিম সাহেব আইসা পরে কিনা, আসলে কিন্তু আমাদেরকে উঠাই দিবে। এই মসজিদের খাদিম সাহেব একটু জালিম টাইপের, বসতেই দেখতে পারে না, বসলেই এখান থেকে উঠাই দেয়। অর্থাৎ খাদিম যা করছে সে তার জায়গায় তো রাইট করছে, আপনার এখানে বসে থাকা বা গীবত করা বা আড্ডা মারা, দুনিয়াবি হিসাব নিকাশ করা, বেচা কিনা কেমন হয়েছে এগুলো জিজ্ঞাসাবাদ করা, এগুলো তো মানা, সে আপনাদেরকে বাঁচাচ্ছে এখান থেকে, এই বিপদ থেকে আপনাদেরকে রেহাই দিচ্ছে, সে আপনাদেরকে বললো যে ভাই চলে যান, আমি গেট তালা মারবো, তার দায়িত্ব এটা। কিন্তু আমরা কি করছি, তার বিরুদ্ধেও গীবত করা এখানে শুরু করে দিয়েছি। তো কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে আপনার বসে বসে অনেকেই যারা ফুটপাতে বা অন্যান্য কাজে ব্যবসার মধ্যে জড়িত, তারা মসজিদের মধ্যে এসে হিসাব নিকাশ মিলে, আমি অনেককে দেখলাম যে তার হাতের মধ্যে কিছু এরকমের ডায়েরি আছে, কলম আছে, লেখালেখি করে। আমি নারায়ণগঞ্জের মধ্যে এক মসজিদে দেখলাম, তো তার কাছে গিয়ে বসলাম, বসার পরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার হাতে এটা কি? এ বলল যে আজকে জোহরের নামাজের পরে, এ বলল আমি সকাল থেকে এই পর্যন্ত যে সব মালগুলো আমি সেল দিয়েছি এগুলো এখন এন্ট্রি করতেছি। তো এখন আমার বুঝে আসলো না, সে মসজিদের মধ্যে বসে ওয়াকফে টাকার ফ্যান চালিয়ে আরামে বসে বসে দুনিয়াবি হিসাব এখানে চালাচ্ছে, কি এক অবাস্তব কথা না? তো আমি তারে বুঝালাম যে ভাই আসলে কি এটা ঠিক, আপনি কি মনে করেন যে এক মসজিদের মধ্যে বসে আছেন আপনি, ওয়াকফে টাকার ফ্যান চলতেছে, যে বিলটা দশজনের টাকাতে আসে, শুধু নামাজিদের জন্য ফ্যানটা চালানোর অনুমতি, কিন্তু আপনি এখানে বসে নিজের পার্সোনাল ব্যক্তিগত হিসাব নিকাশ করছেন? তো উনি বলল আসলে সবাই তো করে,
এনার বয়ান কি ছিল? ইনি বলতেছেন সবাই তো করে, কিন্তু এ নিজেও বুঝতেছে না যে আমি যেখানে এসে ইবাদত করি বা আমল করি, আমার জীবনে যে আমলগুলো করছি এগুলো খাদিম সাহেবের বিরুদ্ধে যে কথাগুলো বললাম এর কারণে আমার আমল সবটুকু নষ্ট হয়ে গেল। এদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। অনেক সময় আমরা বেখেয়াল হয়ে যাই, খেয়াল থাকে না, মনে থাকে না, এরকমের কাজগুলো আমাদের দ্বারা হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যেন অন্যের বিরুদ্ধে কথা বলা বা মসজিদের সাথে বেয়াদবি করা, মসজিদের মধ্যে ঢুকে দুনিয়াবি কথা বলা, দুনিয়াবি হিসাব নিকাশ করা, লেনদেন করা, এরপরে মানে দুনিয়াবি কথা বলা, এগুলো যেন আমাদের থেকে না হয়। বাস মসজিদে ঢুকবো, যতক্ষণ সম্ভব হয় নামাজ আদায় করবো, কোরআনে পাকের তেলাওয়াত করবো, দুরুদ ও সালাম পাঠ করবো, আমার ইবাদত রিয়াজত শেষ, আমি নিজের কাজের জন্য বের হয়ে যাই। আল্লাহ তাআলা সেই বোঝার তৌফিক আমাদেরকে
দেন। তার যে কিতাব রয়েছে, আসলে আমরা তাসাউফের বিভিন্ন কিতাব পড়া থেকে বঞ্চিত, আমরা দুনিয়াবি বিভিন্ন জ্ঞান অর্জন করি, কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা তিনিও তার কিতাবের মধ্যে লিখেছেন, তিনি এক সময় বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে মনোনিবেশ করেছিলেন।
আচ্ছা,
পরে দেখলেন যে আসলে এগুলির মধ্যে কল্যাণ নেই, তখন তিনি তাসাউফ তত্ত্ব নিয়ে গবেষণা আরম্ভ করলেন। জুনাইদ বাগদাদি, ইমাম শিবলি, বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ তাআলা আলাইহি, এদের কিতাব অধ্যয়ন শুরু করলেন। তখন তিনি যখন কিতাব অধ্যয়ন শুরু করলেন, তখন তিনি বুঝলেন যে আসলে ইলম জ্ঞানটাই যথেষ্ট না, পরহেজগারিতার সাথে তাকুয়া পরহেজগারির সাথে আমলও সাফল্য অর্জনের জন্য মাধ্যম হবে। জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি পরহেজগারিতা অবলম্বন করে আমলও করে যেতে হবে। এখন আমরা তো অনেক সময় কি করি, একটু জ্ঞান অর্জন করি, আচ্ছা তাও এটা কি বাস্তবিক পক্ষে সঠিক অর্জন করলাম কিনা তাও খেয়াল নেই, পাশাপাশি আমল আরম্ভ করে দিই, এই আমল কি বরবাদ হচ্ছে না নাকি আমার আমল আমার জমা হচ্ছে পরকালীন, আমরা জানি আখিরাতের শস্যকে প্রকৃত পক্ষে আমি কি জমা করছি নাকি আগাছায় জমা করছি। তো এই বিষয়ে কার না উলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছেন, আলিমে দিন রয়েছেন, তাদের সাথে কথাবার্তা বলে আমার আমলকে শুদ্ধ না করে নিয়েছি, বাস এভাবে করে যাচ্ছে মনে করছে হয়ে যাচ্ছে, না বাস্তবিক পক্ষে এমন নয়। দুনিয়ার ক্ষেত্রে আমরা খুবই সচেতন থাকি জাকির ভাই, যদি দেখা যায় যে আমি এখন দুধ কিনতে যাব বাজারে, এটা কত ভাবে আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা যে পাত্রের মধ্যে আমরা দুধ নিব বা কোন বাজার নিব সেটা ভালোভাবে চেক করে আসলে কি
পরিষ্কার
আছে কিনা, পরিষ্কার আছে কিনা, ছিদ্র আছে কিনা, তরল পদার্থ যেগুলি আছে এগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের পুরো খেয়াল করে যে আসলে ছিদ্র আছে কিনা, তাহলে পড়ে যাবে। আচ্ছা অন্যান্য যদি বাজার বা ইত্যাদি করতে যাই, আমরা দেখি যে আসলে জিনিসটা পচা আছে কিনা, বা পাত্রের দিকে আমরা বেশি ফলো করি যে আমি যে ব্যাগের মধ্যে ধারণ করলাম সেটা তো আবার এ থেকে তো আমার জিনিসগুলো পড়ে যাবে না। তো আমরা যদি সচেতন থাকি দুনিয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আফসোস যে বিষয়টা আমরা পরকালীন সাফল্য অর্জনের জন্যই কিন্তু দুনিয়াতে এই যে আমাদের জীবন অতিবাহিত করা, আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছেন। তো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছেন আমাদের সওয়াব দান করে।
জি জি,
এই সওয়াব কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠানো হবে। এখন কোন ব্যক্তি যে সারাদিন এটাও ধরে নিতে পারি আমরা মাছ ধরা, যে যারা মাছ ধরেন সাধারণত তারা কিন্তু তাদের যেই জায়গার মধ্যে পাত্র রাখবে সেই পাত্রটা চেক করে, আসলে মাছ তো সারাদিন তো আমরা ধরবো কিন্তু আসলে থাকবে কিনা, এটা আমরা দেখি গ্রামগঞ্জে যখন ধরা হয় তখন এটা চেক করে দেখে। তো এই যে বিষয় এত সচেতনতা, তা আসলেও আমরা সারাদিন আমরা যে দুনিয়াবি এগুলো অর্জন করব এগুলো যেন আমরা এত সচেতন থাকি, কিন্তু আমরা যে নেকি অর্জন করছি সেটা সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা আমলনামা দিয়েছেন, সেই আমলনামার সেই নেকিগুলো কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এখন যদি এমন হয় মৃত্যুর পরে দেখা যায় যে আমাদের আমলনামার মধ্যে কোনো নেকি নেই, তখন আমাদের কি অবস্থা হবে? তখন আফসোস ছাড়া কোনো উপায় নেই, ওই সময় আফসোস কোনো কাজে আসবে না। আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে আমরা যে ইবাদত করব এই ইবাদত করে এটার ভুল ত্রুটির জন্য তওবা করব, পাশাপাশি দোয়া করবো যাতে সংরক্ষণ থাকে। আচ্ছা শুধু দোয়ার মধ্যে নয়, বরং চেষ্টাও করতে হবে কি যে আমল বিনষ্ট যে হয় সেই কাজগুলো থেকে বেঁচে থাকে। দেখুন একটা কিতাব ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বিভিন্ন কিতাবে রেফারেন্স দিয়েছে, পাশাপাশি আলা হুজুর রহমতুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিখেছেন যে আরেকটি বিষয় সেটা কর্জ নিয়ে ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করা, এটাও আমল বিনষ্টের কিভাবে কারণ হয়। দেখুন যে আমল বিনষ্ট শুধু এমন না যে আমল বিনষ্ট হয়ে গেল, বরং এমনও বিষয় যে আমার কাছে আমল আছে কিন্তু সেটাতে আমি উপকৃত হতে পারছি না, এটাও দেখেন একটা কত বড় ক্ষতির কারণ। যে যদি কোনো ব্যক্তি কারো থেকে ঋণ নেয়, বর্তমানে এটা বেশি ছড়াছড়ি,
জি জি,
যে ঋণ নিয়ে আমাদের আমাদের ঋণের প্রথা, হ্যাঁ, নিঃস্বার্থভাবে ঋণ দেওয়ার প্রথাটা উঠে যাচ্ছে, সুদ হারাম ইত্যাদি কাজ আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। কারণ কি, আমাদের মধ্যে বিশ্বস্ততা কমে গেছে, এজন্যই যে হারামের দিকে আমরা বেশি ধাবিত হচ্ছি। তো ঋণের যে বিষয়টা দেখুন, যে যদি কোনো ব্যক্তি ঋণ নিল, ঋণ নেওয়ার পরে তার সামর্থ্য থাকা অবস্থায় যে মেয়াদ, যে সময় সে দিয়েছে যে আমি ওই তারিখের মধ্যে ঋণ
পরিশোধ করবো,
তো সে ইচ্ছাকৃত ভাবে কি করে, এখন ঋণ পরিশোধ করে না, বর্তমানে এটা চলছে, ইচ্ছাকৃত ভাবে। আচ্ছা, ঋণ যদি ইচ্ছাকৃত ভাবে না পরিশোধ করে, তখন এর পরিণাম কি, যদি এই অবস্থা সে মারা যায়, তো কিতাবে বর্ণিত রয়েছে যদি কারো তিন পয়সা কর্জ, কয় পয়সা,
তিন পয়সা,
তিন টাকা নয়, তিন হাজার না, তিন লাখ না, তিন কোটি না, মাত্র তিন পয়সা, এখন পয়সা পাওয়া যাবে, তিন পয়সা খুঁজে পাওয়া যাবে না, তো তিন পয়সার কর্জ, তিন পয়সা পরিমাণ কর্জ যদি কোনো ব্যক্তি ইচ্ছায় ঋণ পরিশোধ করলো না, তার দেনা পরিশোধ করলো না, তার প্রাপ্যটা পরিশোধ করলো না, এই অবস্থা মারা যায়, কাল কেয়ামতের দিন তিন পয়সার জন্য তাকে সাত শত কবুল নামাজ, যেটা সে জামাত সহকারে মসজিদ আদায় করেছে, সাত শত কবুল নামাজ তাকে দিয়ে দিতে হবে।
আল্লাহ আল্লাহ,
কয় পয়সার বিনিময়ে,
তিন পয়সার,
তিন পয়সার বিনিময়ে। এখন চিন্তা করুন, আমাদের মাঝে তিন পয়সা তো দূরের কথা, এই বিষয়টা ভালোভাবে আমাদের অনুধাবন করা উচিত, তিন পয়সা তো দূরের কথা, লক্ষ লক্ষ টাকা মানুষ ঋণ করে আত্মসাৎ করে সে মানে গোপন হয়ে যাচ্ছে,
গোপন হয়ে যাচ্ছে,
সে পরিশোধ করছে না, তার প্রপার্টি সবকিছু আছে কিন্তু তার বিভিন্ন সে অজুহাত দেখিয়ে পরিশোধ করছে না। আল্লাহ না করুক, এভাবে যারা মৃত্যুবরণ করছে তাদের অবস্থা কি, আর আমাদের মধ্যে যারা আমরা ঋণ পরিশোধ করি না তাদের অবস্থা কি। তো সাত শত রাকাত কবুল নামাজ, তো কিতাবে এরপরে লেখা রয়েছে যে আমাদের তো অবস্থা এমন, ও তো কবুল, কবুল নামাজ যেটা সাত শত রাকাত দিতে হবে তিন পয়সার বিনিময়ে। এবার হিসাব আমরা করি, যাদের ঋণ আমরা ইচ্ছা করতে পারবে পরিশোধ করছে,
এখানে
এখন যে বিষয়টা আমাদের কিয়ামতের দিনে দিয়ে দিতে হবে, কিতাবে লেখা রয়েছে, আর আমরা তো জানি না যে আমাদের ইবাদত কবুল হয়েছে কি হয় না, আমাদের ইবাদতের মধ্যে ত্রুটি, তাহলে আমাদের অবস্থা কি হবে। তার মানে যদি আমরা হজও করি, মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, এগুলি বানাতে হবে নিঃসন্দেহে, তাকওয়া পরহেজগারীদের সাথে এগুলি করতে হবে, কিন্তু এত কিছু করার পর যদি আমার ঋণ থাকে, কাল কিয়ামতের দিন এই ঋণের বিনিময়ে যখন বান্দাকে আমার নেকি দিয়ে দিতে হবে, তখন আমার এই যে নেকি থাকা অবস্থা আমি কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাব। তো ওই অবস্থার কথা যেন আমরা এখন থেকে ভয় করি এবং সচেতন থেকে আমলকে সংরক্ষণ করার চেষ্টা করি।
খুব খুব সুন্দর একটি বিষয় মনোরমা শেষের দিকে তুলে ধরলেন যে তিন পয়সার ঋণ। এখন ঋণের হিসাব যদি করি, তিন পয়সা না, কত তিন পয়সা, কত তিন লাখ জানি কারো কারো ঋণ অবস্থায় আমরা পড়ে আছি। এই অবস্থা যদি মারা যায়, যেমন কোন ব্যক্তি এক লাখ টাকা ঋণ করছে আর এই অবস্থায় সে মারা গেল, ঋণ দিতে পারলো না, পরিশোধ করলো না, মারা গেল, তার কত শত নামাজ তাকে দিয়ে দিতে হবে কিয়ামতের দিন। আচ্ছা, এখানে তো ঋণের হিসাব নেই যে কত টাকা আমি ঋণ আছি আমার কাছে মানুষ পাবে। নাম্বার দুই, যে সাতশো টাকা, তিন পয়সার জন্য যদি সাতশো টাকা দিতে হয়, তা আমার কাছে তো সাতশো টাকা কবুল নামাজ থাকতে তো হবে, তারপরে না আমি অন্যজনকে দিব, অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে। তো আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, আল্লাহ তাআলার আযাবকে ভয় করা উচিত, যাতে করে নিজের এই যে আমার যে শরীর আছে, আমি যে মশার কামড় সহ্য করতে পারি না, এই শরীর নিয়ে যখন কবরে যাব, এই অসতর্কতার কারণে যেন আমি ফেঁসে না যাই আর সেখানে আযাবে যেন আমি গ্রেপ্তার না হই। আসুন আমরা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছি, আমরা দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই।
نبي سلام عليك يا رسول سلام Yeah.
السلام علیکم یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک اتوب الیک صلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد
রহমত পূর্ণ হক প্রভাতমার রহমত পূর্ণ হক প্রভাতমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।